শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
হিউম্যান রাইটস ওয়াচ মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
উত্তর কোরিয়ার কি অবস্থা এবং উত্তর কোরিয়া যে সমস্ত উদ্বেগের সৃষ্টি করে ইরানের ক্ষেত্রে তা ভিন্ন।
এছাড়াও রয়েছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজকের আলোচ্য বিষয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। ইরান বলছে যে মনগড়া অজুহাতের ভিত্তিতে ইসরায়েল সিরিয়ায় রকেট হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বাহরাম গাসেমিকে উদ্ধৃত করে রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম ইরনা বলেছে যে এই সব আক্রমণ ছিল সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন। তিনি বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার অধিকার সিরিয়ার আছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আজ সিরিয়ায় ইরানি সামরিক ক্ষেত্রগুলোর আকাশ থেকে তোলা ছবি প্রকাশ করেছে, সেই সব জায়গার যেখানে ইসরায়েলি বিমান বাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জেরুজালেম পোস্ট পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ২০টি রকেট নিক্ষেপ করার পর ইসরায়েল সিরিয়ায় ইরানের ৫০টি লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস অবিলম্বে সব ধরনের বৈরি এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন, যাতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানো যায়। হোয়াইট হাউস ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইরানের রকেট হামলাকে নিন্দে করে বলেছে যে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয় এবং গোটা মধ্যপ্রাচ্যের জন্য তা বিপজ্জনক। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দুপক্ষকেই উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার রয়েছে আজ অনুষ্ঠানে আরও পরের দিকে। মালয়েশিয়ার সদ্য অভিষিক্ত প্রধানমন্ত্রী বলছেন যে তিনি তার নির্বাচনী প্রচার অভিযানের প্রতিশ্রুতি অনুযায়ী বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের প্রতি ক্ষমা প্রদর্শনে রাজি আছেন। মাহাতির মোহাম্মদ আজ বলেন যে, আমরা সঠিক পদ্ধতিতেই দাতুক শ্রী আনোয়ারের কে ছাড়িয়ে নিয়ে আসব। মাহাতির বলেন, রাজা এরকম আভাস দিয়েছেন যে তিনি আনোয়ারকে ক্ষমা করতে রাজি আছেন। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমা করার পরপরই আনোয়ারকে মুক্তি দেওয়া উচিত। বিরোধী এই নেতা দুর্নীতি এবং সমকামিতার অভিযোগে কারাগারে রয়েছেন, তবে এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাপকভাবে সমালোচিত। মাহাথিরের সরকারে আনোয়ার একসময় উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন এবং ১৯৯৯ সালে তাঁকে সরিয়ে দেওয়ার আগে পর্যন্ত তাঁকে মাহাথিরের উত্তরাধিকারী বলেই মনে করা হতো। মালয়েশিয়ার সাবেক নেতা মাহাথির বৃহস্পতিবার দেশের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তিনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা। ৯২ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী শাসনের জন্য পরিচিত এবং তার বিরোধী জোট দুদিন আগে নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের বরিশাল ন্যাশনাল কোয়ালিশনকে পরাস্ত করে। বাংলাদেশের পুলিশ এবং কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে অন্তত ৮ জন নিহত এবং শতাধিক লোক আহত হবার খবর পাওয়া গেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার রাতে দেশের উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ডোমার এবং জলঢাকা উপজেলায় কালবৈশাখীর ঝড়ে ৭ জন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার আমতলায় ১ জন প্রাণ হারিয়েছেন এবং অপর ৫০ জন আহত হয়েছেন। দুর্গত এলাকাগুলো থেকে সংবাদদাতারা জানিয়েছেন, কালবৈশাখীর ঝড়ে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা আরো জানান, ঝড়ে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বজ্রপাতে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কুড়িগ্রাম, সাতক্ষীরা, হবিগঞ্জ, মেহেরপুর এবং নওগাঁ জেলাসমূহে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ নিয়ে চলতি মৌসুমে সারা দেশে বজ্রপাতে প্রাণ হারালেন অন্তত ১৬০ জন মানুষ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকেই আমাদের সংবাদদাতা জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হুমকিতে রয়েছে বলে উল্লেখ করে বলেছে, বাক এবং গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী তথ্য প্রযুক্তি আইনের 57 ধারার পরিবর্তন করে যে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন প্রস্তাব করা হয়েছে তা আরো কঠোর। বিবৃতিতে বলা হয়, সরকার এবং রাজনৈতিক নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং ব্লগে সমালোচনা করায় বহু লোককে গত 5 বছরে 57 ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এতে বলা হয়, বিদ্যমান 57 ধারা এবং প্রস্তাবিত আইন নিয়ে সাংবাদিকরা ইতিমধ্যেই তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংস্থাটি 57 ধারার বাতিলের পাশাপাশি প্রস্তাবিত আইনে বাক এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্বকারী সকল ধারা পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত অধ্যুষিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ভারত সরকারের কাছে রমজান মাসে এবং অমরনাথ তীর্থযাত্রার সময় একতরফা অস্ত্রবিরতির অনুরোধ জানিয়েছেন। বিষয়টির উপর বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অনুরোধেই হয়তো বরফ গলতে চলেছে। ভাবা হচ্ছে তেমন ঘটলে কাশ্মীরে শান্তি ফেরাতে নতুন এক দফা প্রয়াস চালানো সম্ভব হতে পারে। অতীতেও এসব ক্ষেত্রে ভারতীয় সেনারা সাধারণভাবে অস্ত্র সম্বরণ করেছিল, দুটি কেবল ব্যতিক্রম। খুব ভয়ঙ্কর কোনো জঙ্গিকে ধরবার সুযোগ হঠাৎ এসে গেলে সেই সুযোগ ছাড়া হবে না। আর সেনাদের জঙ্গিরা আক্রমণ করে সেক্ষেত্রেও পাল্টা আক্রমণে যেতে বাধা নেই। পাকিস্তানি সেনাপ্রধান কামার বাজওয়া দুদেশের মধ্যে একটা শান্তি আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। পাকিস্তানের সঙ্গে নিত্য উত্তেজনা আর সংঘর্ষের বিরতি চায় ভারতও। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আইজাজ চৌধুরী ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন যে আজ থেকে যুক্তরাষ্ট্র পাকিস্তানি কূটনীতিকদের ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করছে। ভয়েস অফ আমেরিকার উর্দু বিভাগকে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, তার মতে এটি ঠিক সিদ্ধান্ত নয়। উভয় দেশকে পরস্পরের কাছে আসতে হবে আর এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত আমাদের কাউকেই সাহায্য করে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে তাদের এই মুহূর্তে ঘোষণা করার কিছু নেই, কিন্তু এর আগেই তারা বলেছিল যে 1982 সালের ফরেন মিশনস অ্যাক্ট অনুযায়ী কূটনীতিকদের চলাফেরা নিয়ন্ত্রণের কর্তৃত্ব তাদের আছে। গত মাসেই পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে অনুমতি ছাড়া ওয়াশিংটনে দূতাবাস বা অন্যান্য শহরে কনসুলেট থেকে কূটনীতিকরা 40 কিলোমিটারের বেশি দূরে যেতে পারবেন না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক এটিকে পারস্পরিক সম্পর্কের বিষয় বলেছেন, কারণ আমেরিকান সহ অধিকাংশ বিদেশি কূটনীতিককে নিরাপত্তার কারণে পাকিস্তানে ভ্রমণে করতে বিধিনিষেধের সম্মুখীন হতে হয়। তবে রাষ্ট্রদূত চৌধুরীর মতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনে আরও অন্য কারণও থাকতে পারে। ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সম্মতি দেওয়ায় যৌন নির্যাতন, অ্যাসিড হামলার শিকার হওয়া দেশের গরিব মহিলাদের জন্য বিশেষ প্রকল্প শুরু করতে চলেছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, যার মাধ্যমে নিপীড়নের শিকার হওয়া আর্থিকভাবে অসচ্ছল মহিলাদের ন্যূনতম 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা দেওয়া হতে পারে। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের বিস্তারিত রিপোর্ট।
কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে খুব শীঘ্রই এই প্রকল্প প্রকাশ্যে আনা হবে। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির পরামর্শে তৈরি হওয়া এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে গরিব নির্যাতিতা ও তার পরিবারকে। কোনো নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবারকে দেওয়া হবে সেই অর্থ। যৌন নির্যাতন, ধর্ষণ ও অ্যাসিড হামলার শিকার হওয়া মহিলাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এতদিন ধরে চরম বৈষম্য ছিল দেশের রাজ্যগুলির মধ্যে। কোনো নির্দিষ্ট টাকার অঙ্ক ধার্য নেই রাজ্যগুলির, ফলে দেশের বিভিন্ন রাজ্য এই নির্যাতনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্ষতিপূরণ দিয়ে থাকত। এই প্রকল্প চালু হলে দেশের সব রাজ্যকে এই প্রকল্পের আওতায় আনা হবে। বর্তমান সুপ্রিম কোর্টের 2 বিচারপতি মদন লুকুর ও দীপক গুপ্ত ডিভিশন বেঞ্চ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। মহিলাদের উপর নির্যাতনকে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানসিকতার প্রমাণ দেওয়ার সঙ্গে তুলনা করেছেন দুই বিচারপতি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়ার সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্ক উন্নয়নের কারণেই মনে হচ্ছে জরিপে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গতকালই যখন ট্রাম্প টুইটারে ঘোষণা করেন যে তিনি 12 জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করবেন, তারপর সিএনএনের এক নতুন জরিপে দেখা যাচ্ছে যে যাদের জরিপ করা হয়েছে তাদের মধ্যে 77% এই বৈঠককে সমর্থন করছেন এবং 53% সমর্থন করছেন উত্তর কোরিয়ার বিষয়টি যেভাবে ট্রাম্প পরিচালনা করেছেন সেটি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। মধ্যপ্রাচ্য বিষয় নিয়ে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরিটি বিভাগের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ডক্টর ইফতেকার আহমেদের সঙ্গে ভয়েস অফ আমেরিকার স্টুডিও থেকে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার ঘোষণার আগেই ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে ছিল। ইদানিং ইসরায়েল সরাসরি ইরানের ভেতরে হামলা না চালালেও সিরিয়ায় অবস্থিত ইরানি ঘাঁটিগুলোতে ইসরায়েল গত 6 বছরে অনেক বাড়ি বিমান হামলা চালিয়েছে। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, এই অবস্থায় ইসরায়েল ও ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ কি সরাসরি সংঘাতে পরিণত হতে পারে বা এর সম্ভাবনা কতটা?
এই মুহূর্তে সম্ভাবনা নেই, আপনি ঠিকই বলেছেন। গত 5 বা 6 বছরে ইসরায়েলি একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা খুব সহসা কিছুদিন আগে বলেছেন যে প্রায় 100 মতো বিমান হামলা ইসরায়েল সিরিয়ার উপর করেছে। যদিও এই যে হামলাটা হলো এটা কিন্তু 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে সবচেয়ে ব্যাপক মাত্রায়। এবং এখন যে প্রশ্ন দেখা দিচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু, এই মুহূর্তে নাই। এই কারণে যে ইসরায়েল এক ধরনের মানসিক চাপের মধ্যে রয়েছে। ইসরায়েল মনে করে যে আজকে তার চারদিকে তার যে শত্রু রাষ্ট্র দ্বারা সে পরিবেষ্টিত হয়ে যাচ্ছে, বিশেষ করে যে আপনার ইরান, ইরাক, সিরিয়া এবং আপনার আমরা দেখলাম যে রিসেন্টলি যে লেবাননের যে নির্বাচন, সে নির্বাচনে যে হেজবুল্লাহর বিপুল বিজয়, এর ফলে ইসরায়েল মনে করছে যে ইরান এখানে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠছে। কিন্তু একই সাথে যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কোনো ধরনের যুদ্ধ সেটা ইসরায়েলের যে স্বার্থের জন্য খুব একটা সুখকর হবে না, কারণ এই ধরনের একটা যুদ্ধ ইসরায়েলের পক্ষে করা সম্ভব কিনা সেটা ইসরায়েল চিন্তা করছে। অপরদিকে ইরানও মনে করে যে ইসরায়েলের সাথে যুদ্ধ তার জন্য অত্যন্ত বিপজ্জনক পরিণতি বয়ে আনবে, কারণ ইসরায়েল হচ্ছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এ ধরনের ইকুয়েশনকে সামনে রেখে ইরান এবং ইসরায়েল আমরা দেখছি যে দুতরফই চাচ্ছে একটা এসকেলেশন আমরা দেখছি সেটা যাতে আর সামনে না বাড়ে। কিন্তু আমরা যেটা দেখব, বড় মাত্রার যুদ্ধ না হলেও দুই তরফের থেকে একে অন্যের ওপর একটা প্রক্সি ওয়ার যেটাকে বলে আমরা, যে অন্য তৃতীয় কোনো শক্তির মাধ্যমে বা অন্য কোনো রাষ্ট্রে, যেটা আমরা সিরিয়াতে দেখছি, এ ধরনের হামলা পাল্টা হামলা কিন্তু চলতে থাকবে। এটা বোধহয় খুব সহসা দূর হবে না, কিন্তু দুটো শক্তি খুব সহসা বড় যুদ্ধে লিপ্ত হবে বলে মনে হচ্ছে না।
মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইরাক ও ইয়েমেনে যখন সংঘাত চলছে তারই মাঝে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ফলে ওই অঞ্চলে স্পষ্টতই দেখা যাচ্ছে যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে এবং এই সিদ্ধান্তের ফলে সিরিয়া ও ইরানের প্রতিবেশী ইসরায়েলের ভূমিকা নিয়ে কিন্তু নানা ধরনের আশঙ্কা দানা বেঁধেছে। সে বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
অনেকে যেটা মনে করছেন সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে চুক্তি থেকে সরে এসছে এর পিছনে ইসরায়েলের একটা বড় ভূমিকা রয়েছে, এবং যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে তাদের কাছে যে ইন্টেলিজেন্স এসছে সেটা হচ্ছে যে ইরান এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল নয় এবং ইরান তার যে পারমাণবিক শক্তি সেটা সে উন্নয়ন ঘটিয়ে চলছে। সুতরাং ইসরায়েলই এখানে ভূমিকা পালন করেছে বলে অনেকে মনে করেন, এবং ইসরায়েলের যে কৌশল এই ক্ষেত্রে ইসরায়েল মনে করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মনে করে যে চুক্তি থেকে সরে এসে যদি ইরানের উপর অধিক স্যাংশন আরোপ করা যায় তাহলে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে, ইরানে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে এবং এটাই একমাত্র উপায় ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা। কিন্তু যদিও চুক্তি স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলি এটা মনে করে না, ফলে যেটা হয়েছে যে আপনার ইসরায়েল দ্বারাই যুক্তরাষ্ট্র প্রভাবিত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন, এবং এর ফলে যেটা হয়েছে আজকে ইরানের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে যে ইরান কিন্তু আজকে অব্লিগেটেড না সেই চুক্তির প্রতি। ইরান কিন্তু আজকে চাইলে আবার সেই পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে পারে, এবং ইরান থেকে কিন্তু সেটা বলা হয়েছে যে চুক্তির প্রতি যদি যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল না হয় তাহলে তারা যে পারমাণবিক অস্ত্র যে উৎপাদন তারা শুরু করেছিল সেই দিকে তারা ফিরে যাবে। ইরানের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে, মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশে তারা যে হস্তক্ষেপ করে এসেছিল বা বিভিন্ন প্রক্সি শক্তিগুলিকে তারা যে সাহায্য সহযোগিতা করে আসছিল সেটা তারা আবার সরাসরি শুরু করতে পারবে, কারণ সেই চুক্তির অব্লিগেশনগুলো ইরানের উপর আর নাই। এবং ইরান যদি এই প্রক্রিয়াটা শুরু করে তাহলে আমরা যেটা দেখব যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে।
ডক্টর সাইদ ইফতেখার, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে বেশ নমনীয় মনোভাব পোষণ করছে এবং খুব শীঘ্রই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠক হতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে ইরানের রকেট হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস, এবং স্পষ্টতই ইরানের সঙ্গে ঠিক সেরকম নমনীয় মনোভাব পোষণ করার মতো সম্ভাবনা আপাতত আমরা দেখছি না। যেখানে আমরা দেখছি যে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র একটা সমঝোতায় আসতে যাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরাক ও সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার কথাও বলছে, তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি কোনো কূটনৈতিক ভূমিকা গ্রহণ করবে? আপনার কি মনে হয়?
এই মুহূর্তে কোন কূটনৈতিক ভূমিকা গ্রহণ করবে বলে মনে হচ্ছে না, বরং যেটা মনে হচ্ছে যে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন অবস্থানে যেতে চাচ্ছে, এবং তার আমরা সেটা দেখলাম যে পরমাণু যে চুক্তি ছিল ইরানের সাথে ছয় জাতি সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেওয়া, এর মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বার্তা দিয়েছে যে কোন রকম কূটনৈতিক সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে যাচ্ছে না ইরানের সাথে বা মধ্যপ্রাচ্যের অন্য দেশ সিরিয়ার সাথে। এবং সৈন্য প্রত্যাহারের ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটি খুব একটা স্পষ্ট নয়, কারণ বর্তমান ট্রাম্প প্রশাসনের যেভাবে তারা কাজ করছে সেটা হচ্ছে যে একটা আনপ্রেডিক্টেবল প্রশাসন বলেই অনেকে মনে করেন। একদিকে যেমন যুক্তরাষ্ট্র বলছে সেখান থেকে তারা সৈন্য প্রত্যাহার করে নেবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে আপনার কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ঘাঁটি স্থাপন করছে। এবং উত্তর আপনি যে প্রসঙ্গটি তুললেন, উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের যে অবস্থান সেটি পুরোপুরি ভিন্ন। একদিকে উত্তর কোরিয়া কিন্তু ইতিমধ্যে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং ওখানকার যে জিওপলিটিক্যাল ডিনামিক্স সেটা সম্পূর্ণরূপে ভিন্ন, কিন্তু মধ্যপ্রাচ্যে আমরা যেটা দেখছি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ এবং সেখানে সেটি কিন্তু ইসরায়েলের যে স্বার্থ সেটি একই সাথে কিন্তু পরিচালিত হয়। এই ক্ষেত্রে ইসরায়েল মনে করে যে ইরানের সাথে কোন রকম কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে ইরানের সাথে সমস্যার সমাধান পক্ষে ইসরায়েল নয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের এই যে অবস্থান সেটি দ্বারা প্রভাবিত। ফলে আমরা দেখছি যে ইসরায়েল যেটা মনে করছে সেটা হলো যে পরমাণু চুক্তি থেকে সরে এসে ইরানের উপর যদি অধিক স্যাংশন আরোপ করা হয় সেটা ইরানের অর্থনীতিকে আপনার ভঙ্গুর করবে এবং এর মাধ্যমেই ইরান তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে। ফলে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র চাচ্ছে একটি শক্তি একটি কঠিন অবস্থানে যেতে, আলাপ আলোচনার পথে না যেতে। সুতরাং আমার মনে হয় না যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে সমস্যা সেটা সমাধানে উদ্যোগী হবে।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
উন্নাও গণধর্ষণের খবর প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তোলপাড় হয়েছিল। ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের গ্রেফতারি নিয়ে প্রথমে উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ওঠে। কলকাতা সংবাদদাতা পরমাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত।
উন্নাও গণধর্ষণ মামলায় নির্যাতিতা দাবি করেন কুলদীপ সিংহ সেঙ্গার তাকে বাড়িতে ডেকে গত বছর চৌঠা জুন ধর্ষণ করে। সে সময় বিধায়কের মহিলা সঙ্গী শশী সিংহ বাইরে পাহারায় দাঁড়িয়েছিলেন, এমনকি প্রথমে ঘটনার তদন্তে থাকা উত্তরপ্রদেশের
পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে সিবিআই। প্রসঙ্গত বলা যেতে পারে, পুলিশ এফআইআরে সেঙ্গার সহ অন্যান্য অভিযুক্তদের নাম উল্লেখই করেনি, অথচ নির্যাতিতা প্রথম থেকে বিজেপি বিধায়ক সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে তার উপরে গণধর্ষণের অভিযোগ এনেছিলেন। সিবিআইয়ের তরফে সেঙ্গারের ভূমিকা ধর্ষণকাণ্ডে নিশ্চিত করার পরই নির্যাতিতা ও তার কাকা বিধায়কের মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন। নির্যাতিতার দাবি, তাকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার চক্রান্তে সামিল থাকার জন্যে সেঙ্গারের একমাত্র শাস্তি ফাঁসি। উল্লেখ করা যেতে পারে, 2017 সালের 4 জুন চাকরি দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে আনেন বিজেপি বিধায়ক, সেদিনই তাকে ধর্ষণ করা হয়। এরপর জুনের 4 থেকে 10 তারিখ কোনো কথা বলেনি নির্যাতিতা। জুনের 11 তারিখ মেয়েটিকে 3 জন ব্যক্তি মিলে অপহরণ করে আটকে রেখে গণধর্ষণ করে, যাদের নাম শুভম সিংহ, আদভাদ নারায়ণ, ব্রিজেশ যাদব। সিবিআইকে মেয়েটি তার বয়ানে পুরো ঘটনার কথা জানান। এই ঘটনার পরে মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করলেও কোথাও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরপরই এবছরের 8ই এপ্রিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নির্যাতিতা। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। মামলাটিকে সিবিআইকে হস্তান্তর করে উত্তরপ্রদেশ সরকার। শুধু ধর্ষণ নয়, সেঙ্গারের বিরুদ্ধে নির্যাতিতার বাবাকে পুলিশ হেফাজতে থাকা চককালে চক্রান্ত করে হত্যা করার অভিযোগও রয়েছে। পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এখন রয়েছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজকের আলোচ্য বিষয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আলাপনের আলোচনা থেকে। তো সেলিম, আমাদের আলোচ্য বিষয় তো একেবারে হালের খবর,
আমাদের আলোচনা
ঘটনা হচ্ছে ফ্লোরিডায়, সেই নিয়েই আমাদের আলোচনা।
আমাদের এই আলোচনার বিষয় নিয়ে আজকে সারা পৃথিবীতে যত বাংলাদেশি বাঙালি আছেন সকলের মাঝেই উৎকণ্ঠা, উদ্বেগ এবং উত্তেজনা বিরাজ করছে, আলোড়ন বিরাজ করছে। অপেক্ষা করছিলাম যে কখন স্যাটেলাইট শুরু হবে এবং
কখন উৎক্ষেপিত হবে। কিন্তু সেটা শুধু না সেলিম, যখন আমরা আমাদের সংবাদ কক্ষে বলেছিলাম সকালে যে এই স্যাটেলাইট, এই কৃত্রিম যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করা হবে, সবারই খুব একটা আগ্রহ ছিল যে কখন হবে, এবং আমরা মন্ত্রী পর্যায়ে প্রতিমন্ত্রীদের সাথে কথা বলেছিলাম, সেগুলো আমরা তর্জমা করে ইংরেজিতে তাদের দিয়েছিলাম এবং এর খবরাখবর আমরা তাদের জানিয়েছিলাম।
আমার মনে হয় সবচেয়ে উত্তেজনায় রয়েছে আমাদের সহকর্মী যিনি ফ্লোরিডাতে এই খবর সংগ্রহের জন্য গিয়েছেন, তাওহিদুল ইসলাম।
সেটা তো অবশ্যই, যে ঘটনাস্থলে যিনি একেবারেই আছেন সেখানে তো তার উত্তেজনা তো।
তাওহিদকে কিন্তু আমরা আমাদের আজকে আলাপনে যোগ
টেলিফোনে
এসেছে জন্য আমরা, আমি অলরেডি টেলিফোনে তাকে সংযুক্ত করেছি।
বেশ, তাহলে।
এবং ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ এই ফিল্ডের, স্পেস সায়েন্টিস্ট বলতে পারেন, তিনি হচ্ছেন আপনার ব্র্যাকের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল জাপান থেকে, সেইটির মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, তাকে আমরা সৌভাগ্যক্রমে পেয়েছি। তার নাম হচ্ছে আব্দুল্লাহিল কাফি।
আচ্ছা,
আমরা তাকে আগে স্বাগত জানাই। লাইনে আছেন তিনি অলরেডি।
আব্দুল্লাহিল কাফি, আপনি লাইনে আছেন? হ্যালো,
আমি শুনতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ
আপনাকে যোগ দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর তাওহিদ কি লাইনে আছো?
জি আপা, আমি লাইনে রয়েছি।
আচ্ছা, তো এখন কোথায় তুমি, মানে কোথাও দাঁড়িয়ে আছো?
তাওহিদের কাছ থেকে মনে হয় একেবারে সাম্প্রতিক অবস্থা জেনে তারপরে আলোচনায় যাই।
তাওহিদ
জি আপা, আমরা এখন কেন্দ্রীয় স্পেস সেন্টার যাওয়ার পথে রয়েছি, আর আপনারা শুরুতে যেমন তো বলছিলেন যে
এই পথে রয়েছে, মানে কি তাওহিদ তুমি কি উঠছো নাকি বাসে নাকি ট্রেনে না পায়ে, কি ব্যাপার?
গাড়িতে আসলে আমরা এখন ওই পথে যাচ্ছি, এবং কেন্দ্রীয় স্পেস সেন্টারের সামনে কি আমাদের একটা স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে আমরা থাকি। এবং এই স্যাটেলাইট উৎক্ষেপণের যে দায়িত্ব রয়েছে যে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্পেস এক্স, তারা আমাদের ওখান থেকে আসলে নিয়ে যায়, এখানে আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, এবং সেই দূরত্বটা মূলত আসলে 3 মাইলের মতো, যদিও আমরা যেখানে থাকি তারপরেই একটা দিক রয়েছে, এবং তারপরেই সেখান থেকে স্যাটেলাইট উপরে যাবে, সেই জায়গাটি দেখা যায় একটু পরিষ্কার ভাবে। যেমন আপনি শুরুতে বলছিলেন যে আসলে কালকে আমরা সবাই অজয় অপেক্ষা করছিলাম আমাদের দেশে দেখার জন্য যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে যাচ্ছে, কিন্তু একদম ঘড়ির কাঁটায় যখন আর নিঃশ্বাস থেকে বাকি রয়েছে তখন হঠাৎ করে দেখলাম আমরা এক ঘড়িটি থেমে গেছে, এবং কিছুক্ষণ থেমে থাকার পরে আবার ঘড়িটি দেখাচ্ছে যে 15 মিনিট পরে তারা আবার জানাবে আমাকে। আসলে এই 15টা মিনিট তারা সময় নেয় যে কি কারণে এটি হয়নি সেটা অনুসন্ধানের জন্য, এবং যারা ওখানে কাজ করেন এবং স্পেসিফিক প্রতিষ্ঠানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে বেশিরভাগ সময় আসলে এরকম হলে পরের দিন তারা আবার ব্যাকআপ প্ল্যান হিসেবে তারা সেটি করে থাকে, পরের দিন আবার একই সময় উৎক্ষেপণের চেষ্টা করেন এবং সেটাই আসলে পরে জানা যায়। এবং বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আমাদেরকে জানিয়েছেন যে রকেট এবং দুটি সব ঠিক ছিল কিন্তু গ্রাউন্ড লেভেলে কিছু সমস্যার কারণে গতকাল সেটি হয়, আজকে তারা আবার সেটি উৎক্ষেপণের চেষ্টা করবে।
হ্যাঁ, তাহলে আমরা তো যখন মহাকাশ গবেষণার দিকে নজর দিই তখন দেখা যায় যে সবসময় নবযান হোক বা কৃত্রিম যোগাযোগ উপগ্রহ হোক যেটাই হোক একেবারে নিখুঁত ভাবে না হলে সবকিছু ব্যবস্থা কোনো ঝুঁকি নিয়ে কিছু হয় না।
এমন একটি প্রশ্ন করেছিলাম আমরা যে আজকে যে হবে তার কোনো নিশ্চয়তা রয়েছে কিনা, তিনি বলেছেন যে আসলে মহাকাশের ক্ষেত্রে বিষয়টি এমন যে 10 সেকেন্ড আগেও এটি স্থগিত হয়ে যেতে পারে এবং সেখানে তিনি একটি উদাহরণ দিয়েছেন।
যাই হোক, আমরা এখন তহিদ আমরা নেতিবাচক দিকে যাব না, আমরা এখন
তিনি আসলে এই কথাগুলোই বলছিলেন যে প্রত্যেকটা স্যাটেলাইট লঞ্চিং এর আগে এরকম কিছু বিষয় থাকে যেগুলো একেবারে 100% নিশ্চিত না হলে হয় না। আচ্ছা, এই স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং নিজে থেকে দেখেছেন জাপানে আব্দুল্লাহিল কাফি, আমরা তার অভিজ্ঞতা শুনি। আব্দুল্লাহিল কাফি, আপনি বলবেন যে স্যাটেলাইট উৎক্ষেপণের সময়ে কি রকম পরিস্থিতি থাকে এবং এই ধরনের বিষয়গুলো কিভাবে এড়ানো যায়,
যে পরিবর্তন সেগুলো কেন হয়, কি ঘটনা?
প্রথমেই বলি এই জিনিসটা খুবই স্বাভাবিক একটা কথা, তার আমাদের অ্যাকচুয়ালি পূর্ব এক্সপেরিয়েন্সও আছে। আমাদের স্যাটেলাইটটাও যখন লঞ্চ করা হয়েছিল গত বছরের 4 জুন তখন 5 ডেট দেওয়া ছিল 2 জুন, 2 জনের সময় আমরা সবাই সবকিছু প্রস্তুতি নিলাম, নেওয়ার পর কিন্তু আর সেদিন জাস্ট আধা ঘন্টা আগে একটা বিজলি চমকানোর জন্যই কিন্তু আমাদের স্যাটেলাইট লঞ্চিংটা পিছায় যায়। তো এটা মানে প্রতিটি অনেকগুলো জিনিস ডিপেন্ড করছে, একটা হচ্ছে ওয়েদার, তারপর হচ্ছে মানে রকেটের প্রত্যেকটা অংশের ফাংশনালিটি গুলো। তো একটা কিছু যদি মনে করলেন যে কোনো একটা মানে প্যারামিটার যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু রকেট লঞ্চটা পোস্টপন করে দেওয়া হয়।
হ্যাঁ, তো তাহলে আমাদের শ্রোতারা দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছে। হ্যাঁ বলুন।
হ্যাঁ, মানে এটা ওটাই বলছিলাম যে লাস্ট দিনে যেটা ঘটেছে ঠিক আমাদের কিন্তু 3-1 মিনিটে মানে জাস্ট 1 মিনিট আগ মুহূর্তেই কিন্তু রকেট লঞ্চের জন্যই কিন্তু কমান্ড দেওয়া হয়েছিল, কিন্তু রকেট থেকে একটা মানে ফিডব্যাক এসেছিল যে অটোমেটিক মোডে মানে নিয়ে যাওয়া যাবে না, এই মুহূর্তে কোনো একটা হয়তো ত্রুটি দেখা গেছিল সিস্টেম কমান্ডে। সো এই কারণেই কিন্তু আমাদের রকেট মানে লঞ্চটা পিছিয়ে গেছে এবং আজকের যে উইন্ডোতে হয়তো ইনশাআল্লাহ আজকে লঞ্চ হবে
ইনশাআল্লাহ।
আচ্ছা, এবার এই বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর বিষয়ে আমাদের তাহিদুল ইসলাম, আপনি আপনাদের আগেই বলেছি যে ফ্লোরিডাতে আছেন এবং প্রথম দিনই তিনি বাংলাদেশের 2 প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছিলেন এই স্যাটেলাইটের খুঁটিনাটি জানতে, যে কি উপকার হবে,
হ্যাঁ কি উপকার হবে, কি ধরনের কাজ হবে।
আমরা কি তারানা হালিম প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের কিছু অংশ শুনতে পারি?
হ্যাঁ, আমরা সবাইকে শোনাই, আমরা নিজেরাও শুনি আর সেই বক্তব্য অন্যদেরও শোনাই যাতে তারা বুঝতে পারেন।
ঠিক আছে,
15 বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 যাবে এবং তারপরে সেই স্যাটেলাইটের লংজিভিটি শেষ হওয়ার আগে আগেই আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট 3 যাবে। কাজে আমরা এই যে স্যাটেলাইট যুগে প্রবেশ করলাম এটি কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া, আমরা একটা সম্পূর্ণ টেলিকমিউনিকেশন প্যাকেজে প্রবেশ করলাম। তো এটি কিন্তু একটা অনন্য উদ্যোগ আমি বলবো, কারণ আমরা শুধু একভাবে টেকনিক্যালি দেখলেই হবে না, একটা মর্যাদার যে একটা ব্যাপার আছে যে যেখানে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশের কমিউনিকেশন স্যাটেলাইট আছে বাংলাদেশের কেন থাকবে না, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের বলেন আমাদের দেশের হবে, আমাদের দেশের টাকা, আমাদের দেশের আমরা অধিকারী হব, এই গৌরবের সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা একটা গৌরবের সময়েও প্রবেশ করলাম।
জি, এটি যোগাযোগ স্যাটেলাইট, মূলত এই স্যাটেলাইটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কী ধরনের সুবিধে পাবে বলে আপনি আমাদের কিছু একটু জানাবেন?
দেখেন এখন আমরা যে আমাদের বিভিন্ন চ্যানেলগুলো আমাদের চালাই, আমরা কিন্তু বিদেশি চ্যানেলগুলোর জন্য প্রচুর পরিমাণে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। এখন কিন্তু আমাদের এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি দিয়েই কিন্তু এই চ্যানেলগুলো চলবে। শুধু সেটি নয়, আমাদের যে কাভারেজ এরিয়া আছে সেই কাভারেজ এরিয়ার মধ্যে ভারত আছে, শ্রীলঙ্কা আছে, ফিলিপিনস আছে, উজবেকিস্তান আছে, এরকম বিভিন্ন দেশে, সেই সমস্ত দেশও কিন্তু এখন আমাদের কাছ থেকে ফ্রিকোয়েন্সি নিয়ে তারা টাকা দেবে। অর্থাৎ আমরা বৈদেশিক মুদ্রাটাও কিন্তু আমরা আয় করতে পারবো। এবং আমাদের আশা যে আমরা 6-7 বছরের মধ্যেই আমাদের এই স্যাটেলাইটের নির্মাণ খরচ সবই আমরা ব্যবসার মাধ্যমে তুলে আনতে পারবো। এই জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট যে কোম্পানিটি গঠন করেছে, যেটা আমরা খুব মানে একেবারে খুবই দ্রুত, আমি বললাম যে আমরা তাড়াতাড়ি করে আমরা গঠন করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, যে তাড়াতাড়ি গঠন করি, কারণ চুক্তিতে আমরা দেখি কি সবসময় যে চুক্তির যে সুবিধাগুলো সব তো আমাদের বুঝে নিতে হবে। তো এটা বুঝে নিতে হলে ওখানে চুক্তিতে আমাদের দেশের ছেলে মেয়েদের প্রায় 18 জনকে ট্রেনিং দেওয়ার কথা ছিল। আমরা দ্রুত কোম্পানি গঠন করে তাদের ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছি, তারা ট্রেনিং নিয়ে ফেরত এসেছেন। এবং শুধু মানে এটা তো আরেকটা জিনিস, আপনি বলছেন উপকারের যে জায়গাটা, যে আমরা একটা দক্ষ জনবল সৃষ্টি করেছি, আমাদের 18 জন টেকনিক্যাল এক্সপার্ট যারা তরুণ তারা এখানে জয়েন করেছেন, এবং 31 জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণী কাজ করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে। এটিও কিন্তু উপকারিতার একটি দিক। এমনিতে তো যেমন দুর্যোগপূর্ণ সময়ে আমাদের যেন এই কানেক্টিভিটিটা অব্যাহত থাকে, এই বিষয়টি আছে, ই লার্নিং, ই এডুকেশন, এটা ব্যাপক বিস্তার ঘটবে, এগুলো কিন্তু স্বাভাবিক যেটা একটা কমিউনিকেশন স্যাটেলাইটের হয়ে থাকে। কিন্তু নেপথ্যের যে কাজটি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী করে গেলেন, এটি আসলে আপনাদের আমি বিশ্বাস করি 15 বছর পর বাংলাদেশের মানুষ স্মরণ করবে যে একজন বিদেশি কনসালটেন্ট ছাড়া আমাদের ছেলেমেয়েরা তারা কমিউনিকেশন স্যাটেলাইট চালাচ্ছে মহাকাশে। এই প্রেক্ষাপট মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে গেলেন।
শুনছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বক্তব্য। সেলিম, তারানা হালিমকে তাওহিদুল ইসলাম গতকালই তার সাক্ষাৎকার নিয়েছিল, তার বক্তব্য রেকর্ড করেছিল, এবং তারই অংশ বিশেষ আমরা আজকে শোনালাম। কারণ আমাদের অনেক শ্রোতাই প্রশ্ন করেছেন ইমেলে যে এর উপকারিতা কি এবং কি হবে, কিভাবে কতদিন এটা ব্যবহার করা যাবে, তো সেই ব্যাখ্যাটি আমরা আবার শোনালাম। তো তুমি যেটা বলছিলে,
তারানা হালিম তো একেবারে অল্প অল্প কথার ভিতরে মোটামুটি কাজকর্মগুলো বলে দিলেন। আমার মনে হয় আব্দুল্লাহিল কাফিকে একটু প্রশ্ন করতে পারি যে আসলে এই স্যাটেলাইটে বাংলাদেশ খুব সাধারণ মানুষের জন্য আপনি বলবেন যে বাংলাদেশিরা কি উপকার পাবে? মন্ত্রী তো বলেছেনই, আপনি বিশেষজ্ঞের মতামত যদি বলেন।
আচ্ছা, তো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে কিন্তু একটা কমিউনিকেশন স্যাটেলাইট, জিওস্টেশন অরবিটে আছে যেটা। তো আমরা এই স্যাটেলাইট থেকে মূলত 3টি সেবা একবারে ডাইরেক্ট পাবো। প্রথমটা হচ্ছে D2H সেবা, এটাকে ডাইরেক্ট টু হোম সেবা বলে। আরো সহজ ভাষায় যদি বলি, আমাদের বাসাবাড়ি থেকে, এখন বাংলাদেশের বাসাবাড়িতে কিন্তু আমরা মনে করলেন যে কোনো টিভি চ্যানেল যদি দেখি, আমাদের কিন্তু তার দিয়ে লাইন নিয়ে এসে টিভি চ্যানেলগুলো দেখতে হয়। আমাদের যদি ওই DTH ডিভাইসটা থাকে, এই ডিভাইসটা থাকলে আমরা স্যাটেলাইট থেকে ডাইরেক্ট কিন্তু আমাদের বাসাবাড়িতেই এই টিভি চ্যানেলগুলো রিসিভ করতে পারবো। তো এটা হচ্ছে প্রথম একটা সুবিধা। পরের যে সুবিধাটা হচ্ছে, মূলত হচ্ছে আমাদের যে টিভি চ্যানেলরা আছে তাদের জন্য একটা ব্রডকাস্টিং সেবা আসবে। সো ব্রডকাস্টিং সেবাটাও আমি আর একটু সোজা বলি, আমাদের দেশের যে টিভি চ্যানেলগুলো আছে এখন এরা কিন্তু বাইরের কোন স্যাটেলাইটের, মনে করেন যে
সাধারণত বোধহয় সিঙ্গাপুর থেকে নেয় বাংলাদেশের টিভি চ্যানেল।
হ্যাঁ, সিঙ্গাপুর থেকে এখন কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি গুলো কিনছি। তো আমাদের স্যাটেলাইট থাকলে কিন্তু আমরা তখন আমাদের স্যাটেলাইট থেকে এই ফ্রিকোয়েন্সি গুলো নিয়ে আমরা দেশের মধ্যে ব্রডকাস্ট করতে পারবো। এটাতে সুবিধাটা হবে যে বাইরে যে বিপুল পরিমাণ যে অর্থ আমরা দিচ্ছিলাম এতদিন, এইখান থেকে আমরা মুক্তি পাবো। তো আমাদের যেহেতু নিজের স্যাটেলাইট হবে, নিজের স্যাটেলাইট দিক কিন্তু খুব মানে ইজিলি ভাবে আমরা এই সেবাটা পেতে পাচ্ছি, এবং এখান থেকে সব আমাদের চাহিদা মেটানোর পরও কিন্তু আমাদের কাছে কিছু ব্যান্ড ফাঁকা থাকবে, সেই ব্যান্ড গুলো কিন্তু আমরা বাইরের দেশেও বিক্রি করতে পারবো। তো এখান থেকে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রাও আয় হবে এই স্যাটেলাইট থেকে। আর আরেকটা যে সেবাটার কথা বললাম সেটা হচ্ছে ইন্টারনেট সেবা। আমাদের দেশে কিন্তু প্রচুর মানে জায়গা আছে যেখানে কিন্তু তার দিয়ে ইন্টারনেট নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো সেই সকল জায়গাগুলোতে কিন্তু আমরা স্যাটেলাইটের মাধ্যমে এই ইন্টারনেট সেবাটা দিতে পারবো। তো এটি হচ্ছে মূলত 3টা সেবা, কিন্তু এছাড়াও পরোক্ষভাবে কিন্তু আমরা আরো অনেক সুযোগ সুবিধা পাবো, যেটা হচ্ছে আমরা টেলিমেডিসিন বা টেলি লার্নিং, এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবো।
আপা আব্দুল্লাহ কাহি কাফি যে কথাগুলো বললেন, গতকাল তাহিদুল ইসলাম যখন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে ইন্টারভিউ করেছিলেন, তিনি কিন্তু এই মানে এর কাছাকাছি আরো একটু বিস্তৃতভাবে কিছু মন্তব্য করেছিলেন।
আমি এটা একটু শোনাবো,
মিনিট খানেকের মতো তার সাউন্ড বাইট আছে আমার কাছে।
তিনি
বলছিলেন যে 40টি ট্রান্সপন্ডার, তার ভিতরে কোনটি কিভাবে কাজে লাগবে সেটি আচ্ছা একটু শুনি।
প্রতিমন্ত্রী
একটু শুনি,
আমাদের বাংলাদেশের এখন ধরুন প্রায় 40টারও বেশি স্যাটেলাইট টেলিভিশন আছে, সেগুলোর ব্রডকাস্টের জন্য আমাদের বিদেশি বিভিন্ন দেশের স্যাটেলাইট ব্যবহার করতে হয়। মূলত আমাদের বঙ্গবন্ধু এক স্যাটেলাইট হচ্ছে একটা কমিউনিকেশন স্যাটেলাইট। কমিউনিকেশন স্যাটেলাইটের মূল তিনটা কাজ থাকে, একটা হচ্ছে ব্রডকাস্ট করা, আরেকটা টেলিকমিউনিকেশন, এবং আরেকটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন, ডেটা কমিউনিকেশন। তো এই তিনটার মধ্যে ব্রডকাস্টিংয়ের জন্য রেডিও টেলিভিশন এগুলো আমাদের যে প্রয়োজনটা হয়, সেজন্য আমরা আসলে খুবই আশান্বিত যে আমাদের দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলো তাদের বিদেশ থেকে যে প্রায় 100 কোটি টাকার ওপরে প্রতি বছর যেই স্যাটেলাইটে ভাড়া দিতে হয় সেটা আর দিতে হবে না, এখন আমরা আমাদের নিজেদের স্যাটেলাইট ব্যবহার করতে পারব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই বঙ্গবন্ধু এক স্যাটেলাইটে 40টা ট্রান্সপন্ডার আছে, যার মধ্যে আমাদের 20টার মতো আমরা দেশে ব্যবহার করব, আর বাকি 20টা ট্রান্সপন্ডার আমরা বিভিন্ন দেশে আমরা আসলে আমরা ভাড়া দিতে পারবো। ফলে আমরা আশা করছি যে এটি 8 থেকে 10 বছরের মধ্যে আমাদের স্যাটেলাইটের যে অর্থ সেটি আমরা তুলে নিতে পারবো, কারণ এখানে আপনার তাজিকিস্তান থেকে শুরু করে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত এটা কাভারেজ থাকবে। ফলে সেই এরিয়াতে যে দেশগুলো আছে সেখানে আমরা কিন্তু আমাদের স্যাটেলাইটের সার্ভিসটা আমরা দিতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম যে টেলিকমিউনিকেশন, অর্থাৎ ধরুন যে আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে ল্যান্ড ফোন, সেখানে ধরুন বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে যদি আমাদের ল্যান্ড বেসড কোনো কমিউনিকেশন ডিস্টার্বড হয়, তাহলে কিন্তু আমরা আবার এই স্যাটেলাইটের মাধ্যমে সেই দুর্যোগকালীন সময়ে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা স্থাপন করতে পারবো।
আপনারা শুনলেন প্রতিমন্ত্রী পলকের বক্তব্য। এখন আমার মনে হয় আমাদের সঙ্গে আর একজন যোগ দিয়েছেন, তাওহিদুল ইসলামের সঙ্গেই আছেন, আর তিনিও সাংবাদিক, টিভিএন 24 এর হেড অফ নিউজ শামিমাল আমিন।
ওখানেই আছেন তাওহিদের সঙ্গে?
আমার মনে হয় ওই ফ্লোরিডাতেই।
আচ্ছা, এখন কেউ ওই বাসে আছেন নাকি যে
কেপ কেনভালের লঞ্চ প্যাডে যাচ্ছেন?
হ্যাঁ, আমি সাথেই আছি।
হ্যাঁ শামিমাল
আমিন, আলোচনা শুনছিলাম।
আপনি প্রতিমন্ত্রীর বক্তব্য শুনলেন, আব্দুল্লাহ আল কাফির বক্তব্য শুনলেন,
ওখানে যেমন দেখছেন সেই ইয়েতে তারা বলুন,
সেটার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো নিউ ইয়র্ক থেকে এসেছেন, নিউ ইয়র্কের বাংলাদেশি সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি, নিউ ইয়র্কের বাংলাদেশিদের ভিতরে এই স্যাটেলাইট উৎক্ষেপণের নিয়ে কি উত্তেজনা বা কি এরকম
লক্ষ্য করেছেন?
হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদের। আমরা শুনছিলাম আমাদের দুজন মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য এবং আমাদের একজন বিশেষজ্ঞ বলছিলেন যে কিভাবে এই কমিউনিকেশন স্যাটেলাইট দিয়ে আমাদেরকে বড় একটা উচ্চতায় নিয়ে যাবে, এবং এইটি শুনে আমার বেশ ভালো লাগছিল, আমি নিজে আরো অনেক কিছু জানতে পারলাম। আর যেটি আপনি প্রশ্ন করলেন যে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কেমন উত্তাল এই বিষয়টি নিয়ে সারা পড়েছে, বেশ কিছুদিন ধরে এটি নিয়ে আলোচনা হচ্ছিল, তবে কয়েক দফা যখন একটি অনানুষ্ঠানিক তারিখ সামনে এসেছিল যেটি কখনোই স্পেস এক্স কিংবা নাসার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি, কিন্তু কোনো না কোনো পর্যায়ে এই তথ্যগুলো সামনে এসেছিল যে কয়েকটি তারিখ, তাতে করে এক ধরনের আনন্দ উত্তেজনাজনক ছিল যেমন ছিল, তার মধ্যে কিন্তু কিছু কনফিউশনও ছড়িয়েছে, এবং কেউ কেউ দেখলাম যে এই বিষয়টি নিয়ে নানা ধরনের গল্প গাথা পর্যন্ত রচনা করেছেন, যেটি নিয়ে আমরা জ্যাকসন হাইটস এবং জ্যামাইকা সহ বাঙালি অধ্যুষিত যেসব এলাকা সেসব জায়গাতে আমরা নানা রকমের আলোচনা শুনেছি। একদল বলছে খুব আশার কথা, একদল বলছে আদৌ এটি হবে কিনা, এইরকম নানা হতাশার গল্প কিন্তু কেউ কেউ ছড়ানোর চেষ্টা করেছে। তো তার প্রেক্ষিতে যখন একটি চূড়ান্ত তারিখ আমরা পেয়েছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু সবাই আবার বিষয়টিকে নতুন ভাবে ভাবতে শুরু করেছেন, এবং অনেকেই আশাবাদী। নিউ ইয়র্ক থেকে আমরা জানি যে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন এবং কিছু সাধারণ মানুষ এখানে এসেছেন নিজেদের খরচে নিজেদের উদ্যোগে, এবং সাংবাদিকদের একটি বড় অংশ যারা নিউ ইয়র্কে কাজ করেন তাদেরও অনেকেও এখানে এসেছেন বাংলাদেশ থেকে যেমনটি এসেছেন। আর আমরা এসে দেখেছি যে এখানে বিপুল সংখ্যক বিদেশি অন্যান্য দেশের সাংবাদিক, তারা যারা রেগুলার কাভার করেন নাসা তারা তো আসেনি, কেউ কেউ আবার এই উপলক্ষে এসছেন। তার দুটি কারণ তারা ব্যাখ্যা করছেন, একটি হচ্ছে ফ্যালকন 9 যেটি সেটি পুনর্ব্যবহারযোগ্য, এবং এটি একটি বড় ঘটনা স্পেস এক্স এর জন্য।
জন্য, কেননা এর আগে যখন একটি রকেট উৎক্ষেপণ করা হতো অনেক ক্ষেত্রে সেটি আবার ব্যবহার করা যেত না। ফ্যালকন 9 কে অন্তত 10 বার ব্যবহার করা যাবে এবং এটি একটি বড় ঘটনা মহাকাশ গবেষণার ক্ষেত্রে। আরেকটি ঘটনা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বিরাট ঘটনা, সেটি হচ্ছে বাংলাদেশ তার নিজস্ব একটি স্যাটেলাইটের মালিক হতে যাচ্ছে, সেটিও আমরা দেখেছি যে এখানে স্পেস এক্স এবং সালানিয়া যারা ফ্রান্সের যে প্রতিষ্ঠানটি যারা বানিয়েছে তারা বেশ খুবই গর্বের সাথেই হোক এবং খুবই চমৎকার ভাবে এটি তারা সম্প্রচার করেছে, বলেছে বিষয়টি যে একটি জাতি একটি ন্যাশন তারা প্রথম একটি নিজস্ব স্যাটেলাইটের মালিক হতে যাচ্ছে। আর নিউ ইয়র্ক থেকে যারা এখানে এসছে কিংবা অন্যান্য স্টেট থেকে অনেকেই কিন্তু ভেতরে ঢুকতে পারেননি, তারা ভিজিটর হিসেবে বাইরে যেখান থেকে দেখা যায় সেখানে অপেক্ষা করেছেন এবং অনেকের মধ্যে আমরা দেখে উৎসাহ উদ্দীপনা, তারা বাংলাদেশের পোশাক করেছেন, বাংলাদেশের মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন এবং খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে, এবং নিউ ইয়র্ক থেকে বিপুল সংখ্যক মানুষ আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হয়েছে। আমরা যখন
লাইনটি বোধহয় কেটে গেল কারো, আমি জানি না। হ্যালো তাওহিদ কি লাইনে আছো? যাই হোক সেলিম,
তাওহিদ কি লাইনে? হ্যালো, আচ্ছা আমি আর একটুখানি তথ্য দেই স্যাটেলাইট সম্পর্কে। একটু একটা আর্টিকেল থেকে আমি যেটি পেলাম সেটা হলো এই স্যাটেলাইটটি
লাইন কেটে গেছে কারো, সেটাকে
আচ্ছা এই আপা এই স্যাটেলাইটের
হ্যাঁ বলো
আচ্ছা এই স্যাটেলাইটের জন্য হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি।
আচ্ছা সম্ভবত সংযুক্তি কোনো কারণে গিয়েছিল, তো সেটাই আপনি আপনারা যেমনটি বলছিলেন যে এটি আসলে এক ধরনের বেশ উত্তেজনা তৈরি করেছে এবং যেটি মূলত
আচ্ছা শামিমাল আমিন আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে,
কিন্তু কেউ কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোনো তারিখ বলেনি, তারপরেও কিন্তু তারিখ বের হয়ে আসছিল, ফলে একটু মানে তেমন ভাবে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম গত দুদিনে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিরাট একটা প্রভাব পড়েছে এই ঘটনা।
বাংলাদেশি শুধু না, প্রবাসী বাংলাদেশি যারা যেখানে আছেন, বাংলাদেশের মানুষই শুধু না, বাংলা ভাষাভাষী মানুষ যারা যেখানেই আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কখন আকাশে উঠবে, কারণ মহাকাশে বাংলাদেশের এই পদচারণা এক বিরাট ঐতিহাসিক ঘটনা। সুতরাং আমরা নিজেদের উত্তেজনার মাঝেই বাংলাদেশের জনমানুষের উত্তেজনা উপলব্ধি করতে পারছি, সঠিক নয়?
আচ্ছা আমাদের আমাদের আলোচনা শামিমাল আমিন ফেসবুকে সবাই দেখছে এবং শুনছে এবং অসংখ্য প্রশ্ন এসছে, একটাই প্রশ্ন বারবার করছে অনেক লোকে, সেটি হলো আজকে উৎক্ষেপণ হবে কি, এটার উত্তর আপনি।
স্পেসএক্স আসলে ওরা টুইটে আর যারা ফলো করতে চান তারা কিন্তু টুইটে খেয়াল করতে পারেন স্পেসএক্স এর, আর আমরা ফলো করছি রেগুলার আর আমরা তো ঘটনার ফলেই আছি, তারা কিন্তু নির্দিষ্ট করে বা নির্ধারিত করে কিন্তু বলতে পারে না,
কেউই বলতে পারে না এটা আশা করতে পারি যে আজকের উৎক্ষেপণ আমরা দেখতে পাবো।
হ্যাঁ আমরা
আমাদের একটু ইতিবাচক মনোভাব গ্রহণ করা উচিত,
আশাবাদী হয়ে থাকতে চাই। আচ্ছা আরেকটি ব্যাপার আমি যেটি বলছিলাম যে একটি তথ্য আব্দুল্লাহিল কাফির কাছে আমি প্রশ্ন করব এই তথ্যটি দেওয়ার পরে, যেটি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প বাবদ 2968 কোটি টাকার অনুমোদন হয়েছে একনেক থেকে, এর ভিতরে সরকারের নিজস্ব তহবিল থেকে দিয়েছে 1315 কোটি 51 লাখ টাকা, আর বাকি টাকা বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে 1652 কোটি 44 লাখ টাকা সংগ্রহ পরিকল্পনা করা হয়েছে, HSBC ব্যাংক বোধহয় লোন দিয়েছে, হ্যাঁ লোন দিয়েছে। তো এই যে মানে বিশাল একটি অঙ্ক এই স্যাটেলাইটের জন্য খরচ করা হচ্ছে, প্রতিমন্ত্রী যেটি বললেন যে 20টি ট্রান্সপন্ডার ভাড়া দেওয়া হবে, ওই HSBC ব্যাংকের লোনের টাকা পরিশোধ এবং ভাড়ার টাকা আয় এ দিয়ে কি এই স্যাটেলাইট বলা হয়েছে 12 বছরের ভিতরে শোধ হয়ে যাবে এই টাকা,
তার মানে 15 বছর যদি নির্ধারিত কাজটা পূরণ করে তার আগেই শোধ হয়ে যায়।
তারানা হালিম বললেন এর বয়স হলো 15 বছর এবং এই লোনের মেয়াদ হলো 12 বছর, তো এর ভিতরে এই মানে আর্থিক হিসাবে বাংলাদেশের কি লাভ ক্ষতি হবে বলে আপনার ধারণা?
আচ্ছা, মানে আর্থিক দিক দিয়ে শুনে আমরা যদি নর্মাল কমিউনিকেশন স্যাটেলাইট গুলো দেখি, নর্মাল কমিউনিকেশন স্যাটেলাইট গুলো কিন্তু যে ইনভেস্টটা করা হয়, মানে মনে করলেন যে স্যাটেলাইটের পিছনে, তো এই ইনভেস্টটা তুলে আনতে আমাদের প্রায় 7-8 বছর মতন লাগে। এটা আরেকটা ডিপেন্ড করে হচ্ছে পলিসি মেকিং এর উপর, আমাদের যারা নীতিমালারা নির্ধারণ করছেন যে হ্যাঁ আমাদের দেশে ব্যান্ডগুলো কিভাবে আমরা বিক্রি করব এবং ওখান থেকে আয় করব, অথবা বিদেশে কিভাবে বিক্রি করব, প্রত্যেকটা ব্যান্ডের রেট কিরকম হবে, এইগুলো সব কিন্তু আমাদের দেশের পলিসি মেকাররাই কিন্তু নির্ধারণ করবেন। এই নির্ধারণের উপরই কিন্তু আমাদের মূলত আমাদের ব্যবসা সফলতা নির্ভর করছে। তো এখানে আমি যেটা মনে করি, বা যারা অলরেডি স্যাটেলাইট যারা বিল করেন তারা আগে থেকে কিন্তু কাস্টমার মানে অ্যাডভার্টাইজমেন্টটা করে রাখেন। তো আমরা আশা করি যে আমাদের স্যাটেলাইটের জন্য যে ব্যান্ডগুলো আছে, এই ব্যান্ডগুলোর যে 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 জায়গাগুলোতে আমাদের ফুটপ্রিন্ট আছে, যেমন ইন্দোনেশিয়া থেকে শুরু করে তাজিকিস্তান পর্যন্ত, সব জায়গায় কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু মার্কেটিংটা করতে হবে, যে আমাদের কাছে এই ব্যান্ডগুলো আছে, এই ব্যান্ডের মাধ্যমে আমরা হ্যালো
জি জি বলুন
জি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ
আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের মানে স্যাটেলাইট গুলোর ফুটপ্রিন্ট যে যে জায়গায় আছে সেই সকল জায়গায় গেলো কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু মার্কেটিংটা করতে হবে। তো সবকিছু যদি সুন্দরভাবে হয় তাহলে 7-8 বছরের মধ্যে কিন্তু আমরা আমরা যে টাকাটা দিয়েছি প্রায় 3,000 কোটি টাকা, এই টাকাটা কিন্তু উঠে আসবে। এবং আমাদের যেহেতু মানে পুরো স্যাটেলাইটের বয়স প্রায় 15 বছর, মানে 15 বছর ধরে আমরা কিন্তু এটা সার্ভিস পাবো, তাহলে 7-8 বছর পর থেকে কিন্তু আমরা
লাভ শুরু
হয়ে চলে যেতে পারি। সেটা তো হল। আচ্ছা তাওহিদ কে আমি আজকের প্রযোজিকা তাহেরাকে জিজ্ঞেস করছি, তাওহিদ কে পাওয়া গেছে? তাওহিদ হ্যালো, তাওহিদ কি লাইনে আছো? আচ্ছা, অন্য নম্বরে ফোন করতে বলেছে,
ওখানে বোধহয় একটুখানি
আমাদের কোন শ্রোতা বোধহয় ছিলেন লাইনে।
দীপক চক্রবর্তী
আছেন লাইনে?
জি আপু, সেলিম ভাই আপু নমস্কার জানাচ্ছি।
নমস্কার,
নমস্কার বলুন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমাদের আজকে উদ্বোধন হতে যাচ্ছে, সেখানে কালকে হওয়ার কথা ছিল, কালকে আমরা সারা রাতে টিভি ছাপি ছিলাম, আজকে আমরা ইতিমধ্যে পরিবার সহ আমরা টিভিতে বসে আছি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের তাহিদুল ভাই ওখানে আছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, আমাদের জুলাই আহমেদ পলক খান মহোদয় ওখানে আছেন, আমার ডাগো টেলিযোগাযোগের মধ্যে তাহান হালিল খান তিনি ওখানে আছেন, আজকে আমরা উদ্বোধন হতে যাচ্ছে, সেই লোক আনন্দের সাথে বলতে হয়, জোর করে বলতে হয় সে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক পৃথিবীর বিরল একটা ঘটনা আমি যেটা মনে করি।
তাহিদুল
ভাই আছেন, আরো সাংবাদিক ভাই আছেন, আমি চাচ্ছি রাত 5টার সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা উদ্বোধন হতে যাচ্ছে আর কি, এখন কখন হবে এটা যদি আমাদের একটু আলোচনা করতেন আর কি, আমরা মানে অনেক আগ্রহে বসে আছি আর কি।
শুনেন একটা সোজা হিসাব বলি, শুনুন, এখানে ফ্লোরিডায় 4-6টার মধ্যে বিকেলে, তার মানে বাংলাদেশে 2-4টার মধ্যে ভোর রাত, কিন্তু সেই সময় সম্ভাবনা রয়েছে, এবং আপনি যদি আপনারা জেগে থাকবেন আশা করছি, কারণ আমাদের জন্য জেগে থাকাটা অসম্ভব না, 4-6টা আমাদের।
ওই একই প্রশ্ন কিন্তু সকলেই করছে আজকে ফেসবুকে, প্রায় 300-400 লোক জয়েন করেছেন এবং সবাই একই প্রশ্ন করছে যে আজকে কি লঞ্চিং হবে না, অনেকে কিন্তু
গতকাল সরাসরি অনুষ্ঠান শুনেছি, তাওহিদ সেখানে ছিলেন, আর মাত্র কয়েক সেকেন্ড ডিসপ্লে তো দেখছিলাম, যখন 0 সেকেন্ড তখন তাওহিদ ভাইয়ের মন খারাপ হয়ে গেল, ঘোষণা দেয়া হলো আজ
বললেনই যে প্রত্যেকটা স্যাটেলাইট লঞ্চিং এর আগে গন্ডগোল হতে পারে, এটা নিশ্চিত কোনো বিষয় না।
শুনেন, আপনারা যদি মহাকাশ গবেষণার সবকিছু দেখেন, তাহলে কিন্তু ইতিহাস যদি দেখেন যে বিশাল বিশাল মহাকাশ নভোচারীরা যখন নিয়ে যান মহাশূন্য যান, সেইগুলো সেই মহাকাশ যান মহাশূন্যে পাড়ি দেন, সেগুলোও কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে নয় বিলম্বিত হয় নয় স্থগিত রাখা হয়, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এবং আমাদের বিশেষজ্ঞ আবদুল্লাহিল বাকি যিনি বললেন, যে এই ধরনের ঘটনা ঘটেছে আগেও এবং এবারও বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর সাথে এই ঘটনা ঘটলো এবং আজকে কি হবে
সেটা, মানে
হ্যাঁ বলুন, আমাদের কারো বলার সাধ্য নেই।
স্যাটেলাইটটা যেন সেফলি ভাবে মহাকাশে যায় এটা আগে ইনশিওর করতে হয়, মানে রকেট যারা লঞ্চ করেন।
এখন শ্রোতা দর্শকদের আমি এটা বলতে চাই যে কোনো বিঘ্ন যাতে না ঘটে, নিশ্চিন্তে যাতে এটা পাড়ি দিতে পারে মহাশূন্যে, সেটাই তো ব্যবস্থা করবেন সবাই কর্তৃপক্ষ। সুতরাং আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং এই মুহূর্তে বলবো আশাবাদী হন, ইতিবাচক মনোভাব নিন এবং হ্যাঁ আকাশের দিকে তাকিয়ে থাকি সেলিম।
হ্যাঁ, তাই ছাড়া আমরা তো সকলের সঙ্গেই প্রার্থনা করছি যে মানে সফলভাবে এটি মহাকাশে যাক। এবং এখানে আমি ওই আর্টিকেলের আরেকটি অংশ পড়ছি যে মহাকাশে যাওয়ার পরে কি হবে, মহাকাশে যাওয়ার পরে বোধহয় সব মিলে প্রায় 15 দিন লাগবে এটা সেটেল হতে অরবিটে, পৃথিবীর অরবিটে, এই
ভূপৃষ্ঠ থেকে
প্রায় 37,000 উপরে, যেটা
এরোপ্লেনের বাইরে,
উড়োজাহাজের যেটা আপনার এই যে
উচ্চতা যায়, যে উচ্চতা
নির্ধারিত উচ্চতা যেটি থাকে সেটা বোধহয় 34,000
কাছাকাছি
ফুট, এটা আরো 3-4,000 বেশি উঁচুতে যাবে এবং সেখানে সেটেল হতে 15 দিন সময় লাগবে এবং তারপর থেকে সেবা দেয়া শুরু করবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার আব্দুল্লাহিল কাফি আপনার কাছে যে বাংলাদেশে এই স্যাটেলাইট প্রযুক্তি আমার মনে হয় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না এখনো পর্যন্ত। আপনারা ব্র্যাক ইউনিভার্সিটি এবং কয়েকটা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট বিদেশ থেকে পড়ে এসে এখানে কাজ করছেন, এখন বাংলাদেশে যদি এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উত্থাপিত হয় এরপরে এটার মেনটেনেন্স কারা করবে, বেদবুনিয়া এবং গাজীপুরের যে স্টেশনগুলো আছে সেখান থেকে?
তো বাংলাদেশে কিন্তু মানে দুইটা, আপনি যেটা বললেন যে দুইটা গ্রাউন্ড স্টেশন অলরেডি সম্পূর্ণ কার্যকরী করা হয়েছে, একটা বেদবুনে আর একটা হচ্ছে গাজীপুরে।
জি, গাজীপুর থেকে এটা ইয়ে হবে শুনেছি।
হ্যাঁ, মেইনলি কন্ট্রোল করা হবে, বেদবুনিয়াটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে, যদি মনে করলেন যে গাজীপুরে কোনো সমস্যা হয় বেদবুনিয়াটা ইউজ করা হবে। তো এখানে একটা মানে খুব প্রাউডলি আমি বলতে পারি যে মানে বাংলাদেশে 18 জন ইঞ্জিনিয়ার এখানে কিন্তু কাজ করছেন, যারা এই স্যাটেলাইটটাকে কিন্তু কন্ট্রোল করবেন আগামী 15 বছর। তারা থ্যালাসেমিয়া কোম্পানি থেকে কিন্তু ট্রেনিং নিয়ে এসেছেন বাংলাদেশে। তো বাংলাদেশে কিন্তু যে ওই গ্রাউন্ড স্টেশনে গত 1 বছর ধরে তাদের কিন্তু ট্রেনিং এর একটা ব্যবস্থা করা হচ্ছে
এবং আগামীতে করা হবে। নতুন তো 15 বছরের জন্য তো আরো নতুন প্রকৌশলী লাগবে,
যেহেতু ফেজ 2-3 আসছে।
হ্যাঁ, মানে এটা তো একটা মানে মানে পর্যায়ক্রমিক একটা মানে
নতুন
একটা কর্মসংস্থান ক্রিয়েট হয়েছে কিন্তু আমাদের জন্য,
এবং আমাদের ছেলে মেয়েদেরকে এই স্যাটেলাইটের উপরে পড়াশোনা করতে আছে,
এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বলি, আর সেটা সুযোগ সৃষ্টি হবে অবশ্যই।
আমরা কি তাওহিদকে পেয়েছি ওখানকার সাম্প্রতিক অবস্থা?
আমার মনে হয় তাওহিদের বাসটি যেখানে যাওয়ার কথা ফ্লোরিডায় সেখানে কাছাকাছি পৌঁছেছে এবং সেই জন্য বোধহয় হচ্ছে না। আমি ওপারে তাহেরা এবং সঞ্জনাকে বলবো যে তাওহিদকে আরেকবার শেষবারের মতো টেলিফোনে পাওয়া যায় কিনা সেটা চেষ্টা করব।
তাওহিদ অথবা শামিম আল আমিন যে কোনো একজনকে যদি পাই আমরা সর্বশেষ অবস্থা যাওয়ার আগে যদি জেনে নিতে পারি,
কারণ আমাদের হাতে আর মাত্র 2-2.5 মিনিট মতো সময় আছে। তো একটা আব্দুল্লাহ বাকি আপনি কিছু বলছিলেন?
শফিকুল আলম ভুঁইয়াকে পেয়েছি আমরা, তার কাছ থেকে একটু অ্যানালাইসিস শুনতে পারি।
তাহলে
ঢাকা ইউনিভার্সিটি টিচার
ক্যালিফোর্নিয়া থেকে প্রথম 3 বছর আমাদের সাহায্য করা হবে।
আচ্ছা আচ্ছা,
আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন কিছুক্ষণের জন্য
শফিকুল আলম ভুঁইয়া আছেন আপনি লাইনে,
ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, উনি যোগ দিয়েছেন। আপনারা কি ভাবছেন? অধ্যাপক, ওই যে না আমি বলছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সকল পুরো জাতি তো উত্তেজনার ভিতরে রয়েছে, তো কালকে তো সফল হলো না, আজকে ডেট হয়েছে, এখন আপনাদের ওখানকার পরিস্থিতি কি, মানুষের মনে কি ভাবনা এটা নিয়ে?
আমরা আমরা এখনো ধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি জানেন যে গতকালকে আমরা সবাই, বলা যায় যে পুরো জাতি সারা রাত জেগেছিলাম, যে বাংলাদেশ সময় প্রায় ভোরবেলা 3:47 এটি উপগ্রহটি উৎক্ষেপণ করার কথা ছিল, সেটি হয়নি। আজকেও আজকে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষকদের জন্য এই উৎক্ষেপণ প্রক্রিয়াটি দেখার একটা প্রজেকশনের ব্যবস্থা করা হয়েছে। একই রকম উৎসাহ উদ্দীপনা আছে, তবে কারো কারো মধ্যে একটু দুশ্চিন্তাও হয়েছে যে গতকালকে হওয়ার কথা কেন হলো না। সাধারণত যারা এই বিষয়ে খুব বেশি খোঁজ খবর রাখেন না, তারা হয়তো ভেবেছেন যে এটা কি কোনো ধরনের দুর্ঘটনা কিনা, কিন্তু যারা আবার জানেন বা গণমাধ্যমের মাধ্যমে সবাই দেখেছেন যে এই ধরনের বিষয় হয়, কারণ উৎক্ষেপণ করা হয় তার পরিবেশ পরিস্থিতি সবকিছু শেষ মুহূর্ত পর্যন্ত আপনার বিচার বিবেচনা পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে, তো হয়তো আজকে কোন একটা সুবিধাজনক সময়ে এটি উৎক্ষেপণ করা হবে। তবে সবার মধ্যে এক ধরনের রোমাঞ্চ কাজ করছে বলে আমি আমার কাছে মনে হয় যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
অসংখ্য ধন্যবাদ প্রফেসর শফিকুল আলম ভুইয়া আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
সেলিম, আমাদের কিন্তু এবার উঠতে হয়, খুব একটা সময় নেই।
আমরা চেয়েছিলাম শেষ মুহূর্তের অবস্থাটা জানতে, যেহেতু তাওহিদুল ইসলামকে পাওয়া যাচ্ছে না, আমরা আশা করছি যে আজকে
সফল হবে
যুক্তরাষ্ট্র
সময় এবং আমরা উৎক্ষেপণ দেখতে পাবো
4:15 থেকে 6:30 এই সময়
এই সময় দেওয়া হয়েছে।
এর ভিতরে
তাদের সঙ্গে কথা বলে আবারও নিশ্চয়ই আপনাদের সরাসরি জানাতে পারবো ফেসবুকের মধ্য দিয়ে যে কখন।
সবাইকে ধন্যবাদ, সবার জন্য রইল শুভকামনা। আমাদের আজকে আলাপনের আলোচনা এখানেই শেষ করতে হয়।
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনারা শুনছিলেন আলাপনের বিশেষ আয়োজন আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে। এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ইরান বলছে যে মনগড়া অজুহাতের ভিত্তিতে ইসরায়েল সিরিয়ায় রকেট হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বাহরাম গাসেমিকে উদ্ধৃত করে রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম ইরনা বলেছে যে এই সব আক্রমণ ছিল সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন। তিনি বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার অধিকার সিরিয়ার আছে। জেরুজালেম পোস্ট পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েলের দিকে 20টি রকেট নিক্ষেপ করার পর ইসরায়েল সিরিয়ায় ইরানের 50টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েটারেস অবিলম্বে সব ধরনের বৈরি এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন, যাতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানো যায়। মালয়েশিয়ার সদ্য অভিষিক্ত প্রধানমন্ত্রী বলছেন যে তিনি তার নির্বাচনী প্রচার অভিযানের প্রতিশ্রুতি অনুযায়ী বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের প্রতি ক্ষমা প্রদর্শনে রাজি আছেন। মাহাতির মোহাম্মদ আজ বলেন, আমরা সঠিক পদ্ধতিতেই দাতুক শ্রী আনোয়ারের কে ছাড়িয়ে নিয়ে আসব। মাহাতির বলেন, রাজা এরকম আভাস দিয়েছেন যে তিনি আনোয়ারকে ক্ষমা করতে রাজি আছেন। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমা করার পরপরই আনোয়ারকে মুক্তি দেওয়া উচিত। বিরোধী এই নেতা দুর্নীতি এবং সমকামিতার অভিযোগে কারাগারে রয়েছেন। পাকিস্তানে পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের চলাচলের উপর অনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের যে ছাড় দিয়েছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের আরও অবনতি ঘটল। এর আগের খবরে জানানো হয়েছিল যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আইজাজ চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে আজ থেকে যুক্তরাষ্ট্র পাকিস্তানি কূটনীতিকদের ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করেছে। ভয়েস অফ আমেরিকার উর্দু বিভাগকে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, তার মতে এটি ঠিক সিদ্ধান্ত নয়। উভয় দেশকে পরস্পরের কাছে আসতে হবে আর এই ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত আমাদের কাউকেই সাহায্য করবে না। উত্তর কোরিয়ার সঙ্গে নাটকীয়ভাবে উত্তর কোরিয়ার সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্কের উন্নয়নের কারণেই মনে হচ্ছে জরিপে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
আর এই সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন তাহিরা কিবরিয়াই এবং ছিলাম আমি সঞ্জানা। আগামীকালকের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন সবাই, ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.